বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার, 12 ফেব্রুয়ারি, 29 মাঘ এবং ফার্সি 24 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এ অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9440 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। বাহরাইনের আলে খলিফা সরকার সেদেশের নিরীহ জনগণের ওপর দমন পীড়ন আরও বৃদ্ধি করে দিয়েছে। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমেই শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে টিআইবি রিপোর্টে বলা হয়েছে, প্রতিবন্ধীদের কাছে অনিয়ম দুর্নীতির কারণে বরাদ্দ পৌঁছায় না। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। দৃষ্টিপাতের পর শুনবেন হযরত ইমাম মোহাম্মদ বাকির আলাইহিসসালামের পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। এরপর থাকবে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। কথাবার্তার পর শুনতে পাবেন সাক্ষাৎকার ভিত্তিক বিশেষ অনুষ্ঠান আলাপন। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের ইস্ফাহান পরমাণু স্থাপনায় ধাতব ইউরেনিয়াম উৎপাদনের কাজ শুরু, নিশ্চিত করলেন আইএইএর মহাসচিব। পরমাণু সমঝোতার ব্যাপারে আমেরিকাকে সদিচ্ছার প্রমাণ দিতে হবে, সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন পররাষ্ট্রমন্ত্রী জারিফ। আল জাজিরার প্রতিবেদনে সরকারের মাথা খারাপ হয়েছে বলে দাবি গয়েশ্বরের। কাদের বললেন, নেপথ্যে জড়িতদের খোঁজা হচ্ছে। এবং ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল ত্যাগ করলেন এমপি দীনেশ ত্রিবেদী, রাজ্যসভার সদস্য পদ থেকেও ইস্তফা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 16 মকরার লক্ষ্য পুরোপুরি অর্জিত হয়েছে বলে জানিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র পদাতিক বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল পাকপুর। তিনি জানিয়েছেন IRGC-র পদাতিক বাহিনী এই প্রথম ব্যাপক ভিত্তিক রাত্রিকালীন মহড়া সম্পন্ন করেছে। এর আগেও রাত্রিকালীন মহড়ার আয়োজন হয়েছে, কিন্তু এত বিশাল পরিসরে রাত্রিকালীন মহড়ার আয়োজন এই প্রথম। গতরাতে রাত্রিকালীন যুদ্ধের এক বাস্তব পরিস্থিতি তৈরি করা হয়েছিল এবারের মহড়ায়। সেখানে অ্যাটাক হেলিকপ্টার, ড্রোন ও কামানের ব্যবহার ছিল লক্ষণীয় মাত্রায়। পদাতিক বাহিনীর বিভিন্ন শাখার মধ্যে সমন্বয়ের ভিত্তিতে রাতে মহড়া চালানো হয়। হেলিকপ্টারগুলো থেকে কল্পিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত আনা হয়েছে বলে আয়োজকেরা জানিয়েছেন। জেনারেল পাকপুর বলেন, ইরানি বিশেষজ্ঞদের তৈরি রাত্রিকালীন যুদ্ধ সরঞ্জাম ব্যবহার করে মহড়া চালানো হয়েছে। এর আগে গতকাল দিনের বেলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 16 মহড়া শুরু হয়, এরপর রাতে চলে মহড়ার মূল পর্ব। ইরানের মধ্যাঞ্চলীয় ইস্ফাহানের পরমাণু স্থাপনায় ধাতব ইউরেনিয়াম উৎপাদনের কাজ শুরু হয়েছে বলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA খবর দিয়েছে। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, তেহরানের গবেষণা চুল্লির জ্বালানির প্রয়োজন মেটানোর জন্য ইরান ধাতব ইউরেনিয়াম উৎপাদনের কাজ শুরু করেছে। আইএইএর মহাসচিব রাফায়েল গ্রোসি এ তথ্য সংস্থার সদস্য দেশগুলোকে জানিয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। গ্রোসি বলেছেন, গত 8 ফেব্রুয়ারি তার সংস্থা এ বিষয়টি নিশ্চিত করেছে যে ইরানের ইস্পাহান পরমাণু স্থাপনায় 3.6 গ্রাম ধাতব ইউরেনিয়াম তৈরি করা হয়েছে। এর আগে আইএইএতে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গারিবাবাদি বুধবার জানিয়েছিলেন, তেহরানের গবেষণা চুল্লির জন্য উন্নত জ্বালানি উৎপাদনের প্রাথমিক কাজ শুরু হয়েছে। তিনি বলেন, 3 ধাপের এ কাজের প্রথম ধাপে প্রাকৃতিক ইউরেনিয়ামকে ধাতব ইউরেনিয়ামের রূপান্তর করা হবে। তিনি বলেন, এ কাজ করতে সক্ষম হলে নয়া পরমাণু জ্বালানি উৎপাদনকারী দেশগুলোর কাতারে সামিল হবে তার দেশ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকার বাইডেন প্রশাসন ইরানের ব্যাপারে কোনো সুস্পষ্ট নীতি গ্রহণ করতে পারেনি, যদিও ইরানের নীতিতে অস্পষ্টতার কিছু নেই। তিনি এক চীনা নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। জারিফ বলেন, পরমাণু সমঝোতার ব্যাপারে ইরান আগে কোনো পদক্ষেপ নেবে না, বরং নয়া মার্কিন প্রশাসনকে আগে এ কথার প্রমাণ দিতে হবে যে তারা এই সমঝোতা রক্ষা করতে চায়। বাইডেন প্রশাসনকে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ব্যাপারে ইরানের প্রতিক্রিয়া বিবেচনায় নিতে হবে বলেও তিনি সতর্ক করে দেন। ইরানকে আগে পরমাণু সমঝোতায় দেওয়ার প্রতিশ্রুতিতে ফিরে যেতে হবে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে বক্তব্য দিয়েছেন সে সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জারিফ বলেন, আমার মনে হয় এখনও বাইডেন প্রশাসন ইরানের ব্যাপারে তাদের নীতি চূড়ান্ত করেনি এবং এ কারণে তারা এক সময় এক এক কথা বলছেন। কাজে আগামী দিনগুলোতে মার্কিন প্রশাসনের কথাবার্তায় আরও পরিবর্তন আসবে বলে তিনি মনে করেন। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, মারিব প্রদেশে সৌদি জোটের CH-4 মডেলের একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তিনি আজ সকালে এ ঘোষণা দিয়েছেন। এ মুখপাত্র বলেন, ভূপাতিত ড্রোনটি আগ্রাসী সৌদি জোটের গোয়েন্দা তৎপরতা চালানোর সময় এটিকে ভূপাতিত করা হয়েছে। ইয়াহিয়া সারি আরও বলেন, ড্রোনটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস করে দেওয়া হয়েছে। ড্রোন ধ্বংসে যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তা এখনও জনসমক্ষে প্রদর্শন করা হয়নি। এদিকে গতকাল ইয়েমেনের সেনাবাহিনী ও জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধারা সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে। 4টি ড্রোন বিমানবন্দরের হ্যাঙ্গারে আঘাত হানে। সৌদি আরব বেসামরিক বিমানবন্দরগুলোকে ইয়েমেনে হামলার কাজে ব্যবহার করছে বলে ইয়াহিয়া সারি জানিয়েছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে, আর সৌদি আরবেও শোনা যাচ্ছে 1 মিটার ব্যান্ডে। বাংলাদেশ সম্পর্কে সম্প্রতি কাতার ভিত্তিক নিউজ চ্যানেল আল জাজিরার প্রতিবেদনে যেসব কথা বলা হয়েছে তা সঠিক নাকি মিথ্যা তা প্রমাণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের উদ্যোগ সম্পর্কেও কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় প্রকাশিত অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন প্রতিবেদনে সরকারের পেট খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি NDP আয়োজিত এক মানববন্ধনে তিনি এমন মন্তব্য করেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরোত্তম খেতাব বাতিলের প্রতিবাদে এই মানববন্ধন আয়োজন করা হয়। মানববন্ধনে গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আল জাজিরার ঘটনা নিয়ে এতটা পেট খারাপ হবার কথা তো না আপনাদের, কারণ আপনাদের হজম শক্তি কম না, অনেক কিছু হজম করেছেন, এটা তো হজম করতে পারবেন, এটা তো লক্ষ ঘটনার একটা ঘটনা মাত্র, এতে মাথা খারাপ হওয়ার এত কি হলো। আমি বলবো এসব গলাবাজি চাপাবাজি ছেড়ে সঠিকভাবে আপনি মোকাবেলা করেন, প্রমাণ করে দেন আল জাজিরা যা বলেছে এটা সঠিক না সত না মিথ্যা। স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকার কথা তুলে ধরে গয়েশ্বর চন্দ্র বলেন, জিয়াউর রহমান বীরুত্তম, সেই বীরুত্তমকে বলবো সবচেয়ে উত্তম জিয়াউর রহমান, সবচেয়ে বেশি শহীদ হয়েছেন তার জেট ফোর্স থেকে, সবচেয়ে বেশি পাকিস্তানি সেনাবাহিনী পরাস্ত করেছে তার জেট ফোর্স থেকে, সবচেয়ে বেশি খেতাব পেয়েছে জেট ফোর্সে যারা ছিলেন তারা। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরো বলেন, জিয়াউর রহমান সংবিধানের মৌলিক অধিকারগুলোকে আফোল্ড করেছেন, অর্থাৎ গণতন্ত্রে তিনি পরিপূর্ণতা এনেছেন, সকল স্তরে গণতান্ত্রিক প্রক্রিয়া তিনি চালু করেছেন, সব মাপকাঠিতে মুক্তিযুদ্ধের যে মূল লক্ষ্য ছিল গণতন্ত্র, সেই গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে জিয়াউর রহমান সবসময় থেকেছেন, সাহসের সঙ্গে থেকেছেন।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আল জাজিরার বিভ্রান্তিমূলক অপপ্রচারের নেপথ্যে দেশ বিদেশে কারা জড়িত তা খুঁজে বের করা হচ্ছে। তিনি বলেন, অতীতেও শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার ও গুজব ছড়ানো হয়েছিল যা পরে মিথ্যা প্রমাণিত হয় এবং আল জাজিরার আজগুবি রিপোর্টও মিথ্যা প্রমাণিত হবে। ওবায়দুল কাদের আজ বিকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন। দেশে বিদেশে একটি রাজনৈতিক স্বার্থান্বেষী মহল সরকার ও আওয়ামী লীগের ঐক্যে ফাটল ধরানোর ষড়যন্ত্র করছে বলে তিনি মন্তব্য করেন। ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল এমপি দীনেশ ত্রিবেদী দল ত্যাগ করার পাশাপাশি রাজ্যসভার সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন। এর ফলে শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের পর তিনি বড় কোন তৃণমূল নেতা হিসেবে দল ত্যাগ করলেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল এমপি দীনেশ ত্রিবেদী দল ত্যাগ করেছেন এবং সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন। আজ শুক্রবার দীনেশ ত্রিবেদীর ওই সিদ্ধান্তে রাজ্য রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল সরকারের দুই মন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায় সম্প্রতি দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এরপরে আজই বড় কোনো তৃণমূল নেতা দল ও এমপি পদ থেকে ইস্তফা দিলেন। এর ফলে রাজ্য সরকার ফের বড় ধাক্কা খেল বলে মনে করছেন বিশ্লেষকরা। এ প্রসঙ্গে তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি বলেন,
অভিযোগ আছে তুমি আগে পার্টির মধ্যে বলেননি, পার্টি ওকে লোকসভায় হারার পরও রাজ্যসভার মেম্বার করেছিল, ইলেকশনের আগে এটা করলে এটা ভালো হলো না।
অন্যদিকে তৃণমূল এমপি সুখেন্দু শেখর রায় বলেন, সংসদে এটা নজিরবিহীন ঘটনা।
তাকে বলতে দেওয়া হলো যেভাবে এটা আশ্চর্য। দ্বিতীয়ত, বাজেটের উপর না বলে উনি বললেন আমি কি কারণে পদত্যাগ করতে চাই, অমুক তমুক ইত্যাদি, এটা একেবারে নজিরবিহীন ঘটনা এবং চেয়ার কি করে এটা পারমিশন দিল এটা আমাকে খতিয়ে দেখতে হবে।
এদিকে দীনেশ ত্রিবেদী আজ বলেন, আমি তৃণমূল ছাড়ছি কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের জন্য কাজ করতে চাই। এরপরেই জল্পনা ছড়িয়েছে এবার বিজেপিতে যোগ দিতে পারেন দীনেশ। অন্যদিকে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, দীনেশ বাবু বিজেপিতে এলে তাকে স্বাগত জানানো হবে।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। এদিকে ভারতের অসম সরকার রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে ৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এর পাশাপাশি মদের উপরেও ২৫% শুল্ক হ্রাস করেছে। অসমে বর্তমানে প্রতি লিটার পেট্রোলের দাম ৯০.৪১ পয়সা এবং লিটার প্রতি ডিজেলের দাম ৮৪.২৯ পয়সা। আজ অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিধানসভায় এসব পণ্যের নয়া হার ঘোষণা করেছেন। আজ মধ্যরাত থেকেই এই ঘোষণা কার্যকর হচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেছেন, রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ক্ষেত্রে তার দেশের নীতি অপরিবর্তনীয়। তিনি তুর্কি নিউজ চ্যানেল TRT-কে দেয়া সাক্ষাৎকারে বলেন, S-400 কেনার ব্যাপারে নিজের অবস্থান থেকে পিছু হটবে না আঙ্কারা। এ ব্যাপারে আমেরিকার সঙ্গে চলমান মতবিরোধ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে বলেও জানান তিনি। এরদোগানের মুখপাত্র বলেন, ওয়াশিংটন ও আঙ্কারার মধ্যে আলোচনার পরিবেশ বজায় রয়েছে, তবে দ্রুত কোনো ফলাফল বেরিয়ে আসবে এমনটি আশা করাও ঠিক নয়। নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রাশিয়ার উপর নতুন করে অর্থনৈতিক অবরোধ আরোপ করা হলে মস্কো ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে প্রস্তুত আছে। আজ রাশিয়ার পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রাশিয়ার সরকার বিরোধী নেতা আলেক্সাই নাভালনির গ্রেফতার ও কারাদণ্ড নিয়ে রাশিয়ার সঙ্গে ইউরোপীয় দেশগুলোর সম্পর্কের মারাত্মক অবনতি হয়েছে। মস্কোর ওপর নতুন অর্থনৈতিক অবরোধ আরোপের সম্ভাবনা নিয়ে ইউরোপে আলোচনা চলছে। এর আগেও বিভিন্ন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপ। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, রুশ সরকার বিরোধী নেতা নাভালনি ইস্যুতে অবশ্যই রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। এরপরই নতুন হুমকি দিল মস্কো। করোনা ভাইরাসের ভ্যাকসিন স্পুতনিক ভির দ্বিতীয় চালান ইরানে পাঠিয়েছে রাশিয়া। আজ মস্কোতে ইরানের রাষ্ট্রদূত সৈয়দ কাজেম জালালি বলেছেন, একটি বিশেষ বিমানে করে করোনা টিকার চালান পাঠানো হয়েছে। আগামী বৃহস্পতিবার টিকার তৃতীয় চালান পৌঁছাবে ইরানে। প্রতি দুই সপ্তাহে একটি করে চালান আসবে। এভাবে আপাতত 20 লাখ টিকা আসার কথা রয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। 14 ফেব্রুয়ারির গণঅভ্যুত্থান বার্ষিকীর প্রাক্কালে বাহরাইনে প্রতিবাদী জনগণের উপর রাজতান্ত্রিক আলী খলিফা সরকারের দমনপীড়ন জোরদার হয়েছে। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমে শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন, পড়ে শোনাচ্ছেন গাজী আব্দুর রশিদ।
14 ফেব্রুয়ারির গণ অভ্যুত্থান বার্ষিকীর প্রাক্কালে বাহরাইনে প্রতিবাদী জনগণের উপর রাজতান্ত্রিক আলী খলিফা সরকারের দমনপীড়ন জোরদার হয়েছে। বাহরাইনের স্বৈরতান্ত্রিক রাজ সরকারের বিরুদ্ধে দেশটির জনগণের গণ অভ্যুত্থান শুরু হয়েছিল 2011 সালের 14 ফেব্রুয়ারি। একই ধরনের গণ অভ্যুত্থানের সে সময় তিউনিসিয়ায় বেন আলী সরকার ও মিশরে হোসনি মোবারক সরকারের পতন ঘটেছিল। কিন্তু দুঃখজনকভাবে বাহরাইনের সঙ্গে সৌদি সীমান্ত থাকায় সৌদি সরকার সেনা পাঠিয়ে বাহরাইনের গণ অভ্যুত্থান দমন করে এবং সৌদি সরকার আরব গণবিপ্লবগুলোর পথে প্রধান বাধা হয়ে দাঁড়ায়। আরব গণবিপ্লবগুলোতে আতঙ্কিত সৌদি সরকার বাহরাইনে 14 ফেব্রুয়ারির গণ অভ্যুত্থান শুরু হওয়ার এক মাস পর পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের বর্ম শীর্ষক পরিকল্পনার আওতায় সেখানে সেনা পাঠায়। অথচ এই পরিকল্পনা বাস্তবায়ন কেবল বিদেশি শক্তির আক্রমণের মোকাবেলায় কার্যকর করার কথা ছিল। বাহরাইনি জনগণের অভ্যুত্থানের 10 বছর পর এখনও সৌদি সেনারা এই দেশটিতে অবস্থান করছে এবং আলী খলিফা সরকারের ভাড়াটে সেনাদের সহযোগী হয়ে মানবাধিকার সংগঠন সহ প্রতিবাদী নানা দলের নেতাকর্মীদের উপর নির্যাতন চালাচ্ছে। এবছর বাহরাইনের জনগণ এমন সময় তাদের গণ অভ্যুত্থান বার্ষিকী পালন করছে যখন আলী খলিফার রাজ সরকার সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করেছে। অবশ্য বাহরাইন সরকার ইসরায়েলের সঙ্গে গোপনে সম্পর্ক বজায় রেখেছিল। বাহরাইনের জনগণ ইসরায়েলের সঙ্গে বাহরাইনের সম্পর্ক স্বাভাবিক করার বিরুদ্ধেও প্রতিবাদ জানিয়ে আসছে। বাহরাইনের প্রতিবাদী জনগণ তাদের অধিকার আদায়ের দাবিতে শান্তিপূর্ণ প্রতিবাদ অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন। উল্লেখ্য, 2011 সালের 14 ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত নানা মিথ্যা অভিযোগে বাহরাইনের 11,000-এরও বেশি নাগরিককে বন্দি করেছে এবং সরকার বিরোধী বহু নাগরিকের নাগরিকত্ব বাতিল করেছে। ইহুদিবাদী ইসরায়েলের মদত পেয়ে বাহরাইনের স্বৈরতান্ত্রিক সরকার দেশটির নাগরিকদের উপর জুলুম নির্যাতন বাড়িয়ে দিয়েছে। অথচ পশ্চিমা শক্তিগুলো মানবাধিকার লঙ্ঘনের এসব ঘটনার ব্যাপারে নীরব থাকায় বাহরাইনিদের উপর সরকারি জুলুম অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি বাংলাদেশের দিকে। বাংলাদেশের অধিকাংশ প্রতিবন্ধী মৌলিক মানবাধিকার ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এ সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আব্দুর রহমান খানের প্রতিবেদন।
বাংলাদেশের অধিকাংশ প্রতিবন্ধী মৌলিক মানবাধিকার ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এছাড়া রাষ্ট্রীয় বাজেটে প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ অর্থ অপ্রতুল এবং যে বরাদ্দ দেয়া হয় তাও নানা অনিয়ম দুর্নীতির কারণে যথাযথভাবে প্রতিবন্ধীদের কাছে পৌঁছায় না। দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি গতকাল এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে উন্নয়নে অন্তর্ভুক্তি এবং প্রতিবন্ধিতা সুশাসনের জন্য চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে এসব তথ্য জানিয়েছে। টিআইবির এই গবেষণা তত্ত্বের প্রতি সমর্থন জানিয়ে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির বরিশাল বিভাগীয় স্বেচ্ছাসেবক দেলোয়ার হোসেন রেডিও তেহরানকে জানান,
প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013 এইটা আমরা পেয়েছি। আইনটি গেজেট হয়েছে এবং এটা সংসদে পাশ হয়েছে, কিন্তু যারা কনসার্নড অথরিটি তারা এগুলোকে ভালোভাবে পড়েও দেখেন না। যেখানে প্রতিবন্ধী একটা সমন্বয় কমিটি আছে তারাও এগুলো জানেন না, আর যারা জানেন তারাও সেই তৃণমূল পর্যায়ে বাস্তবায়ন করার জন্য যে এগিয়ে আসার যে একটা সদিচ্ছা সেটাও খুব একটা বেশি পরিলক্ষিত হয় না।
তিনি আরো জানান, এমনিতে এ খাতে সরকারের বরাদ্দ অপর্যাপ্ত, তারপর সরকারি সাহায্য পেতেও দুর্নীতির শিকার হতে হচ্ছে প্রতিবন্ধীদের।
এই সরকারি বাজেটটা যেটুকু বরাদ্দ করে যেটা পর্যাপ্ত নয় এবং এটা খুবই নগণ্য একটা বাজেট, কিন্তু সেই বাজেটের অর্থটাও যে সঠিকভাবে যে প্রতিবন্ধীদের কাছে পৌঁছে যাওয়াটা সেটাও হচ্ছে না। এখানেও কিছু দুর্নীতি লক্ষ্য করা গেছে।
টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এ প্রসঙ্গে বলেছেন, আইন নীতিগত ও প্রাতিষ্ঠানিকভাবে ক্ষেত্র বিশেষে গুরুত্বপূর্ণ কিছু উদ্যোগ গৃহীত হয়েছে, কিন্তু বাস্তবে প্রতিবন্ধীদের কল্যাণে গৃহীত কর্মপরিকল্পনা এবং বাস্তবায়ন প্রক্রিয়া যে অন্তর্ভুক্তিমূলক তা বলা যাবে না। গবেষণাপ্রাপ্ত ফলাফলের ভিত্তিতে প্রতিবন্ধীদের কল্যাণে 14 দফা সুপারিশ প্রস্তাব করেছে টিআইবি।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে ইমাম মোহাম্মদ বাকের আলাইহিস সালামের পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা।
ইমাম মোহাম্মদ বাকের আলাইহিস সালামের শুভ জন্মবার্ষিকী। শ্রোতা ভাই বোনেরা, 56 বা 57 হিজরির পয়লা রজব মতান্তরে তেসরা সফর ইসলামের ইতিহাসের এক মহা খুশির দিন, কারণ এই দিনে পবিত্র মদিনায় জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতের সদস্য তথা তাঁর নাতির নাতি বা প্রপৌত্র হজরত ইমাম বাকের আলাইহিস সালাম। তার পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ
ও আমি গাজী আব্দুর রশিদ। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের পর তার পবিত্র আহলে বাইত বা পবিত্র বংশের সদস্যবৃন্দ ইসলাম ও বিশ্ব সভ্যতার পরিপূর্ণতার সর্বোচ্চ আদর্শ। তাঁরা হলেন হেদায়ত রূপ খোদাই নূরের সর্বোচ্চ প্রতিফলন ও মানবীয় পরিপূর্ণতার সর্বোত্তম দিশারী। হযরত ইমাম মোহাম্মদ বাকের আলাইহি সালাম ছিলেন সেই সব নূরানী মহানক্ষত্রেরই অন্যতম যারা খাঁটি মোহাম্মদ ইসলামের সংরক্ষণ, ক্রমবিকাশ এবং পূর্ণতার জন্য সর্বোচ্চ ত্যাগ ও কুরবানির মাধ্যমে এক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি ওয়াসাল্লাম তাঁর সাহাবি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে তুমি আমার বংশধর বাকেরকে দেখতে পাবে, তাঁর নামও হবে মোহাম্মদ এবং তাঁর বৈশিষ্ট্যও হবে আমার মতো, সে হবে জ্ঞান বিদারক বা উন্মোচক তথা বাকের, তুমি তাঁর কাছে আমার সালাম পৌঁছে দিও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দায়িত্ব পালন করেছিলেন। এই মহান ইমামের পবিত্র জন্মদিন উপলক্ষে সবাইকে জানাচ্ছি মোবারকবাদ এবং এই মহান ইমামের প্রতি জানাচ্ছি অশেষ দরুদ ও সালাম।
ইসলামের সত্যিকার শিক্ষা ও সংস্কৃতি সহ এই ধর্মের সার্বিক দিকগুলোর সংরক্ষণ, ক্রমবিকাশ এবং ক্রম অগ্রগতি মহান ইমাম বাকির আলাইহিসসালামের কাছে চিরঋণী। তার আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারার নিষ্পাপ সদস্যরা সত্যকে তুলে ধরার সংগ্রামে ব্যস্ত থাকায় এবং সমর্থকদের নিরাপত্তা না থাকায় ইসলামী সাংস্কৃতিক ও জ্ঞান বিস্তার আন্দোলনের কোনো প্রকাশ্য প্রতিষ্ঠান গড়ে যেতে পারেননি। কিন্তু একসময় রাজনৈতিক পরিস্থিতি অনুকূল থাকায় এই কাজ প্রকাশ্যেই ও মোটামুটি বিনা বাধায় করার সুযোগ পেয়েছিলেন ইমাম বাকির আলাইহিসসালাম। আর এজন্যই তাকে বাকির আল উলুম বা জ্ঞান বিদীর্ণকারী বলা হয়, যা তার সবচেয়ে বড় উপাধি। তিনি প্রকাশ্যেই ছাত্র ও সমর্থকদের সমাবেশে ইসলামী বিশ্বাস ও কোরআন হাদিস সম্পর্কে বক্তব্য রেখে জ্ঞানগত বহু বিতর্কে অংশ নিয়ে এবং তার আলোচনাগুলোর সংকলন প্রকাশের অনুমতি দিয়ে ইসলামী জ্ঞান আন্দোলনকে মোটামুটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে পেরেছিলেন। ইমাম বাকির আলাইহিসসালামের দাদা ছিলেন সর্বোচ্চ ত্যাগ ও কোরবানির মাধ্যমে খাঁটি ইসলামকে টিকিয়ে রাখার অনন্য আদর্শের প্রতীক হযরত ইমাম হুসাইন আলাইহিসসালাম, এবং নানা ছিলেন ইসলামকে সংরক্ষণের ক্ষেত্রে আরও এক পরিপূর্ণ আদর্শের স্রষ্টা হযরত ইমাম হাসান মুস্তাবা আলাইহিসসালাম। ইমাম বাকির আলাইহিসসালামের মা ছিলেন ইমাম হাসানের কন্যা ফাতিমা। কারবালার মহা ট্র্যাজেডি ও মহাবিপ্লবের সময় তিনি পিতা ইমাম সাজ্জাদ আলাইহিসসালাম ও দাদা ইমাম হুসাইন আলাইহিসসালামের সঙ্গে ছিলেন। এ সময় তার বয়স ছিল মাত্র 4 বছর। প্রকাশ্যে ইসলামের প্রকৃত রূপ তুলে ধরা সহ ইসলামী সাংস্কৃতিক আন্দোলনকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে কাজ ইমাম বাকের আলাইহিসসালামের মাধ্যমে সূচিত হয়েছিল তাকে ফুলে ফলে সমৃদ্ধ ও ফলপ্রসূ করেছিলেন তাঁরই পুত্র হযরত ইমাম জাফর আস-সাদিক আলাইহিসসালাম। ধর্ম ও বিজ্ঞান সহ সব বিষয়ে বাকের আলাইহিসসালামের প্রজ্ঞা আর অলৌকিক জ্ঞান এবং সর্বোত্তম নৈতিক চরিত্র ও আত্মিক গুণগুলোর পাশাপাশি সব ধরনের মানবীয় যোগ্যতার ক্ষেত্রেও তাঁর শ্রেষ্ঠত্বের খ্যাতি ছড়িয়ে পড়েছিল সর্বত্র। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহিসাল্লামের সুন্নাতের অনুসরণ, সততা ও ইবাদত সাধনায়ও তিনি ছিলেন পরিপূর্ণ আদর্শ। ইমাম বাকির আলাইহিসসালাম ছিলেন দীন ও দুনিয়ার জ্ঞানের বিকাশকারী এবং বিশ্লেষক। আল্লাহ প্রদত্ত অলৌকিক জ্ঞানের অধিকারী ইমামের জ্ঞানের কাছে সে যুগের শ্রেষ্ঠ জ্ঞানীরাও ছিলেন শিশুর মতো তুচ্ছ। তিনি ও তাঁর পিতা ইমাম জৈনুল আবেদিন আলাইহিসসালামের মাধ্যমে পবিত্র কোরআন ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের সুন্নার জ্ঞান ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়ে। ইমাম বাকির আলাইহিসসালাম নানা বিষয়ে জ্ঞান অন্বেষণকারীদের অনেক জটিল প্রশ্নের উত্তর ও সমাধান দিতেন। তিনি ও তাঁর পুত্র ইমাম জাফর সাদিক আলাইহিসসালামের সাংস্কৃতিক আন্দোলনের ফসল ছিল ব্যাপক ও বিপুল। বলা হয় তাঁদের কাছে প্রশিক্ষিত ছাত্ররা মুসলিম সমাজকে উপহার দিয়েছিলেন প্রায় 6000 বৈজ্ঞানিক গ্রন্থ।
ইমাম বাকির আলাইহিসসালামের কয়েকটি বইয়ের কথা জানা যায়। তাঁর একটি বইয়ের নাম মাসিরুল বাকির। এ বইয়ে আত্মার বৈশিষ্ট্য, আলেমদের বৈশিষ্ট্য ও মহান আল্লাহর নানা গুণ ও তাঁর খোদাই সত্তার বিষয় সহ বহু বিষয়ে আলোচনা রয়েছে। তাঁর আরেকটি বইয়ের নাম উম্মুল কিতাব। এতে রয়েছে আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক নানা প্রতীকের ব্যাখ্যা সম্পর্কিত আলোচনা। এছাড়াও পবিত্র কোরআনের ব্যাখ্যা বিষয়ে ইমামের একটি সংকলনও রয়েছে যার নাম তাফসির আল বাকির। ইমাম বাকির আলাইহিসসালাম ছিলেন একদিকে শ্রেষ্ঠ আবেদ ও পরহেজগার এবং অন্যদিকে সামাজিক ও রাজনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রেও শ্রেষ্ঠ নেতা, আইনবিদ ও সংস্কারক। তিনি নামাজে আল্লাহর সঙ্গে এমনভাবে কথা বলতেন যেন তিনি সরাসরি আল্লাহকে দেখছেন। পরেশগারদের আদর্শ হওয়া সত্ত্বেও তিনি কঠোর পরিশ্রম করে কায়িক শ্রমের মাধ্যমে জীবিকা অর্জন করতেন। কোনো সাহায্য প্রার্থী বা অভাবগ্রস্ত ব্যক্তি কখনো ইমাম বাকির আলাইহিসসালামের সাহায্য চেয়ে খালি হাতে ফেরেনি। সমাজসেবক ও সমাজ সংস্কারক এই মহান ইমাম নিজে খুবই সাদাসিধে বা অনাড়ম্বর জীবনযাপন করতেন।
জুলুমের বিরুদ্ধে সংগ্রাম ছিল অন্যান্য ইমামদের মতোই ইমাম বাকের আলাইহিসসালামের চরিত্রের একটি প্রধান বৈশিষ্ট্য। তিনি বনি উমাইয়া শাসকদের নানা কুকীর্তির সমালোচনা করতেন, ফলে উমাইয়া শাসক হিশাম বিন আব্দুল মালিক তাকে সিরিয়ায় নিজ দরবারে তলব করে। ইমাম বাকির আলাইহিসসালাম সেখানে উপস্থিত হয়ে বলেছিলেন, তোমার হাতে রয়েছে ক্ষণস্থায়ী রাজত্ব, কিন্তু আমাদের জন্যই হল চিরস্থায়ী নেতৃত্ব ও শাসন, এবং খোদা ভীরুদের জন্যই রয়েছে শুভ পরিণাম। সিরিয়ায় ইমাম বাকির আলাইহিসসালামের উপস্থিতি তাঁর আধ্যাত্মিক ও জ্ঞানগত শ্রেষ্ঠত্বকে সবার কাছে স্পষ্ট করে দেয়। সেখানেও তিনি খাঁটি ইসলামকে স্পষ্ট ভাষায় তুলে ধরেন, ফলে গণজাগরণের ভয়ে ভীত হিশাম ইমামকে আবারও মদিনায় ফেরত পাঠায়। হিশাম ইমাম বাকির আলাইহিসসালামের জ্ঞানগত যোগ্যতার কাছে আহাম্মকতুল্য হওয়া সত্ত্বেও তাঁর সঙ্গে বিতর্কে লিপ্ত হয়। বিতর্কে পরাজিত হয়ে হিশাম ক্রুদ্ধ হয়ে ওঠে। হিশামের হিংসার হিংস্র আগুনে কেড়ে নেয় 57 বছর বয়স্ক ইমাম বাকির আলাইহিসসালামের জীবন, কিন্তু হিশামের হিংসার আগুন নেভাতে পারেনি ইমামের রেখে যাওয়া জ্ঞানের আলো এবং মুসলিম মানসে আহলে বাইতের সর্বোচ্চ মর্যাদার প্রদীপ্ত শিখা।
ইমাম বাকির আলাইহিসসালামের মাধ্যমে অনেক মোজেজা বা অলৌকিক ঘটনা ঘটেছে, যেমন এক অন্ধ ব্যক্তিকে দৃষ্টিশক্তি দান, মৃত এক শত্রুকে জীবিত করা, সঙ্গীদের মনের কথা বলে দেয়া, নিজের শাহাদাতের সময়কাল বলে দেয়া ইত্যাদি। এই মহান ইমামের জন্মদিনে সবাইকে জানাচ্ছি আবারও প্রাণ ঢালা শুভেচ্ছা।
যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
বিশেষ আলোচনাটি শুনলেন। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা শ্রোতা বন্ধুরা, 12 ফেব্রুয়ারি শুক্রবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। দেশে ফিরেই এয়ারপোর্টে গ্রেপ্তার হলেন শিকদার গ্রুপের MD রণহক, দৈনিক মানবজমিন ইত্তেফাক লিখেছে, জামিন পেলেন রণহক। সামনের নির্বাচন ভালো হবে, রক্তপাত হবে না বললেন সিইসি কালের কণ্ঠ। পরকীয়া প্রেমিককে পাঁচ টুকরা, সেই শাহনাজের বিরুদ্ধে মামলা, দৈনিক যুগান্তর। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, বাংলাদেশের সঙ্গে ভ্যাকসিন নিয়ে ঘনিষ্ঠ আলোচনায় চীন। প্রশাসন গতিশীল ও সৃজনশীল করতে হবে বললেন পরিকল্পনা মন্ত্রী ইত্তেফাক। ভারতের শিরোনাম, কেন ভারতের জমি চীনকে ছেড়ে দিচ্ছেন মোদী, 8 প্রশ্নে কেন্দ্রকে বিঁধলেন রাহুল গান্ধী, আনন্দবাজার পত্রিকা। কয়লাকাণ্ডে ধাক্কা রাজ্যের, অনুমতি ছাড়াই তল্লাশি চালাতে পারবে CBI, নির্দেশ ডিভিশন বেঞ্চের, সংবাদ প্রতিদিন। রাজ্যসভায় দাঁড়িয়ে সাংসদ পদে ইস্তফা তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদীর, যাচ্ছেন BJP-তে কি, দৈনিক আজকাল। শ্রোতাবন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। ঢাকায় নেমেই গ্রেপ্তার শিকদার গ্রুপের MD রণহক শিকদার। মানবজমিন, প্রথম আলো সহ প্রায় সব দৈনিকে খবরটি প্রকাশিত হয়েছে। আর সর্বশেষ দৈনিক ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, শিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রণহক শিকদার জামিন পেয়েছেন। আজ বিকেল 3:15 দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম তাকে জামিন দেন। দুপুর 2:30 দিকে মামলা তদন্ত কর্মকর্তা DB পুলিশের গুলশান জোনাল টিমের SI রিপন উদ্দিন আসামি রণহককে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। বিকেলে আদালতে জামিনের শুনানি অনুষ্ঠিত হয় এবং তাকে জামিন দেয়া হয়। বাবার মৃত্যুর কারণে ঢাকায় আসেন রণহক শিকদার। একটি হত্যা চেষ্টার মামলার আসামি হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পুলিশকে রণহকের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতে বলেছি। দৈনিক ইত্তেফাকের খবর,
জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের এখতিয়ার জামুকা নেই বলে জানিয়েছে বিএনপি। আর প্রথম আলোর মতামতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল লিখেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য বঙ্গবন্ধু সরকার মুক্তিযোদ্ধাদের চার ধরনের খেতাব প্রদান করেন। এর মধ্যে জীবিতদের মধ্যে সর্বোচ্চ খেতাব ছিল বীরোত্তম। এ খেতাবে ভূষিত মাত্র 49 জন মুক্তিযোদ্ধার একজন ছিলেন জিয়াউর রহমান। এর প্রায় 48 বছর পর শাহজাহান খানের প্রস্তাবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বা জামুকা 9 ফেব্রুয়ারি জিয়াউর রহমানের বীরোত্তম খেতাব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত হয় বিভিন্ন প্রচারণার ভিত্তিতে, কোনো প্রমাণিত অপরাধের ভিত্তিতে নয়। জিয়াউর রহমানের খেতাব বাতিলের এই সিদ্ধান্তে দেশে নানা আলোচনা সমালোচনা চলছে। তিনি সামরিক কর্মকর্তা হিসেবে 1971 সালের 27 মার্চ বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করে গোটা জাতিকে উদ্দীপিত করেছিলেন। মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের প্রধান ছিলেন। প্রশ্ন আসে, তাঁর খেতাব 48 বছর পর অপ্রমাণিত অভিযোগে বাতিল করা গেলে খেতাব বাতিলের কাজটি ভবিষ্যতে কতদূর যেতে পারে? তাঁর খেতাব বাতিল রাজনৈতিক কারণে কিনা, এটি রাজনীতিতে তিক্ততাকে আরো উস্কে দেবে কিনা, সেটি নিয়েও আলোচনার অবকাশ আছে। শিক্ষক নিয়োগে অচল অবস্থা। ইত্তেফাকের এশিয়ার নামের খবরে লেখা হয়েছে, মুক্তিযোদ্ধার সন্তান সুলতানা পারভীন 2015 সালে অনুষ্ঠিত 12তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সরিষাবাড়ি উপজেলায় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন। নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট উপজেলার একটি কলেজে নিয়োগ পাওয়ার কথা তার, কিন্তু 5 বছরেও তিনি মেধা তালিকা অনুযায়ী নিয়োগ পাননি। এভাবে অনেক মেধাবী চাকরি প্রার্থী বঞ্চিত হয়েছেন। এভাবে বঞ্চিত হয়ে কেউ আদালতের শরণাপন্ন হয়েছেন, এতে আবার আটকে গেছে সকলের নিয়োগও। তবে সব প্রার্থীর একই বক্তব্য, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কারণেই এমনটি হয়েছে। বর্তমানে নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে অচল অবস্থা তৈরি হয়েছে তার দায়ভার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের। এনটিআরসি এর এই অব্যবস্থাপনার কারণে ঝুলে গেছে নিয়োগ প্রক্রিয়া। 2 বছর ধরে বন্ধ নিয়োগ প্রক্রিয়া, অথচ এই সময়ে অবসরে গেছেন অনেক শিক্ষক। সংশ্লিষ্টরা জানিয়েছেন এই সংখ্যা 1 লাখের কাছাকাছি হবেন। আর পরীক্ষায় উত্তীর্ণ হবার পরও নিয়োগ না পাওয়ায় হতাশায় ভুগছেন তরুণ প্রার্থীরা। ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। কেন ভারতের জমি চীনকে ছেড়ে দিচ্ছেন মোদী? 8 প্রশ্নে কেন্দ্রকে বিঁধলেন রাহুল গান্ধী। আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে লেখা হয়েছে, ভারতের জমি চীনের হাতে তুলে দিচ্ছে মোদী সরকার। আজ সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তার তোপ সরাসরি কেন্দ্র তথা নরেন্দ্র মোদীর দিকেই। রাহুলের প্রশ্ন, এতদিন ফিঙ্গার 4-এ ভারতীয় সেনা থাকত, কিন্তু রাজনাথ সিং বলেছেন এবার ভারতীয় সেনা সরে এসে ফিঙ্গার 3-এ ঘাঁটি তৈরি করবে। কেন চীনকে ভারতীয় ভূখণ্ড এভাবে ছেড়ে দিচ্ছে মোদী সরকার? কংগ্রেস মনে করছে শান্তিপূর্ণ সহাবস্থানের নামে ভারতের জাতীয় নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলেছে কেন্দ্র। সে বিষয়টি নিয়েই তোপ দেগেছেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সূর্যেওয়ালা থেকে রাহুল গান্ধী সকলেই। রাজ্যসভায় দাঁড়িয়ে সাংসদ পদে ইস্তফা তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদীর, যাচ্ছেন বিজেপি থেকে? আজকালের শিরোনামের খবরে লেখা হয়েছে, সংসদীয় রাজনীতিতে নাটকীয় মোড়। রাজ্যসভায় ভাষণ দিতে গিয়ে আচমকা ইস্তফার কথা জানালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, দলে এখন দম বন্ধকর পরিবেশ, বাংলায় রাজনৈতিক হিংসা বেড়েই চলেছে, তাই আর চুপ থাকতে পারছি না, মানুষের জন্য কাজ করতে চাই, তাই পদত্যাগ করলাম। দীনেশ ত্রিবেদী যে এমন নাটকীয়ভাবে সাংসদ পদে ইস্তফা দেবেন সে কথা ঘূর্ণাক্ষরে টের পাননি দলের কেউ। ভোটের আগে এভাবে দল ছেড়ে যাওয়া দুঃখজনক ঘটনা বলে তারা মন্তব্য করেছেন। আর বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, দীনেশ ত্রিবেদী বিজেপিতে আসতে চাইলে তাকে স্বাগত জানানো হবে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাক্ষাৎকার ভিত্তিক বিশেষ অনুষ্ঠান আলাপন।
আলাপন। শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আমাদের আজকের সাক্ষাৎকারের বিষয় ইরানের ইসলামী বিপ্লবের ৪২তম বিজয় বার্ষিকী। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন যে গত বুধবার ফার্সি ক্যালেন্ডার অনুযায়ী ২২শে বাহমান ইরানের ইসলামী বিপ্লবের ৪২তম বিজয় বার্ষিকী পালিত হয়েছে। ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি ইরানের ইসলামী বিপ্লব চূড়ান্ত বিজয় লাভ করে এবং এর মাধ্যমে দেশটি থেকে কয়েক হাজার বছরের রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা উৎখাত হয়ে যায় এবং এরপর থেকে বিপ্লবের বিজয় বার্ষিকীতে ইরানের জনগণ রাস্তায় নেমে দেশের ইসলামী শাসন ব্যবস্থার প্রতি সমর্থন জানান। তবে এবারে মহামারী করোনার কারণে ইরানের ইসলামী বিপ্লবের ৪২তম বিজয় বার্ষিকীতে সারা দেশে একটা ব্যতিক্রমী শোভাযাত্রা বের হয়েছিল। যদিও রাষ্ট্রীয়ভাবে বলা হয়েছিল পায়ে হেঁটে শোভাযাত্রার পরিবর্তে জনগণকে মোটরসাইকেলে বা গাড়িতে করে প্রতীকী শোভাযাত্রায় অংশগ্রহণ করতে হবে, কিন্তু সাধারণ মানুষ গাড়ি মোটরসাইকেল ছাড়াও লাখ লাখ মানুষ প্রতি বছরের মতো এবারও পায়ে হেঁটে শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের পতাকা হাতে লক্ষ লক্ষ মানুষ আমেরিকা ধ্বংস হোক, ইসরায়েল নিপাত যাক ধ্বনিতে স্লোগান দিয়েছিলেন বিপ্লবের বিজয় বার্ষিকীর দিনে। তো এবার যে উদযাপিত হয়ে যাওয়া বিপ্লব বার্ষিকী, সে বিষয়ে আমরা কথা বলেছি ইরান প্রবাসী গবেষক ও ইসলামী চিন্তাবিদ মনির হুসাইন খানের সঙ্গে। জনাব মনির হুসাইন খান, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে।
জনাব মনির হুসাইন খান, ইরানে ইসলামী বিপ্লব বিজয়ের ৪২তম বার্ষিকী উদযাপিত হল, যে কথা ভূমিকাতে আমি বলেছি। তো এতটা বছর পেরিয়ে বিপ্লব তার লক্ষ্যে কতটা পৌঁছাতে পেরেছে বলে আপনার মনে হয়?
ইসলামী বিপ্লবের ৪২তম বিজয় বার্ষিকী উদযাপিত হলো এই গত বুধবার খুব স্বতঃস্ফূর্তভাবে জনগণের অংশগ্রহণের মাধ্যমে এ দিবসটি পালিত হয়েছে এবং সেটা খুব লক্ষণীয় দেখার মতো। সমগ্র ইরান জুড়েই এই বিপ্লব বার্ষিকী পালিত হয়েছে স্বতঃস্ফূর্ত অনুপ্রেরণা এবং উদ্দীপনা ভাবগাম্ভীর্যের সাথে। এ থেকে বোঝা যায় যে ইসলামী বিপ্লব তার লক্ষ্য উদ্দেশ্য সমূহ এক বিরাট অংশ বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে, যার ফলে জনগণ আজও ইসলামী বিপ্লব বিজয় বার্ষিকীতে এভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
জনাব খান, ইরানে ইসলামী বিপ্লব বিজয়ের মাধ্যমে তৎকালীন মার্কিন এবং রুশ ক্ষমতার বলয় মারাত্মকভাবে ঝাঁকুনি খায়। ইরান দুই পরাশক্তিকে তখন বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিল, কিভাবে সম্ভব হয়েছিল সেটা?
এটা সম্ভব হয়েছিল খাঁটি সঠিক ইসলামী মতাদর্শ, ইমাম খমেনির মতো সুযোগ্য নেতার নেতৃত্ব, নেতার প্রতি জনগণের আস্থা ও আনুগত্য, সুমহান লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে নেতা ও জনগণের অপার আত্মত্যাগ ও কোরবানি, একমাত্র মহান আল্লাহ ব্যতীত আর কোনো শক্তিকে ভয় না করা এবং প্রাচ্য ও পাশ্চাত্যের কোনো পরাশক্তির আজ্ঞাবহ না হয়ে ইসলামী ইরানের স্বাধীন নীতি অবস্থান গ্রহণের কারণে এবং ইসলামী প্রজাতন্ত্র ইরান বিপ্লব বিজয়ের পর তখন দুই পরাশক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে সক্ষম হয়েছিল।
জনাব মনির হুসাইন খান, বলা হয় ইরানের ইসলামী বিপ্লব সফল হওয়ার পর মুসলিম বিশ্ব আন্তর্জাতিক অঙ্গনে ভূমিকা রাখার সুযোগ পায়, তো আপনার পর্যবেক্ষণ কি?
আসলে ঠিক তাই। দেখুন, ইসলামী বিপ্লব বিজয়ের আগে ইসরায়েল আরব ও মুসলিম বিশ্বে অপরাজেয় সামরিক শক্তি হিসেবে গণ্য হতো, কারণ ইসরায়েল সবকটি যুদ্ধে আরবদেরকে হারিয়েছিল। কিন্তু এই দৃশ্য রাতারাতি পাল্টে যায় ইরানে ইসলামী বিপ্লব বিজয়ের পরপরই। যে ইসরায়েল 1967 সালে মিশরের হাত থেকে গাজা উপত্যকা মাত্র কয়েক ঘন্টায় দখল করে নিয়েছিল, সেই ইসরায়েল 22 দিন, 11 দিন, 2 দিন ও 54 দিনের যুদ্ধে গাজার 1 ইঞ্চি জায়গাও দখল করতে পারেনি। 2007 সালের ডিসেম্বর মাসে ইসরায়েলি পত্রিকা ইয়েদিওত আহারোনোত লিখেছিল, উই ওন্ট উইন ইন গাজা, অর্থাৎ আমরা গাজায় জয়লাভ করব না। ইসলামী ইরানের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ফিলিস্তিন, গাজা, লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেনে তাদের অশুভ নীল নকশা বাস্তবায়ন করতে ব্যর্থ হচ্ছে। দখলদার মার্কিন ও ন্যাটো বাহিনী আফগানিস্তানে ক্লান্ত ও বিধ্বস্ত হয়ে পড়েছে। ইসলামী ইরানের সাম্রাজ্যবাদ বিরোধী বলিষ্ঠ ও নির্ভীক ভূমিকার কারণে আন্তর্জাতিক অঙ্গনে বেশ কিছু কিছু ক্ষেত্রে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো মুসলিম দেশগুলো সোচ্চার ও প্রতিবাদী হতে পারছে। তুরস্ক ও পাকিস্তানের মতো কিছু কিছু মুসলিম দেশ মুখ খোলা সাহস পাচ্ছে ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে। ইসলামী ইরান ও হিজবুল্লাহ আন্দোলনকে পাশে পেয়েই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পশ্চিমা বিশ্ব, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব প্রতিক্রিয়াশীলদের সমর্থন পুষ্ট আল কায়দা, দায়েশের মতো সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী হয়েছেন। ঠিক একই কথা ইয়েমেনের হুসি ও আনসারুল্লাহ আন্দোলনের ক্ষেত্রেও প্রযোজ্য। আর ইরানের নৈতিক সমর্থন লাভ করেই ইয়েমেন দীর্ঘ 6 বছরের চাপানো যুদ্ধে ইঙ্গো মার্কিন সৌদি আমিরাতি জোটের বিরুদ্ধে সফল ও বিজয়ী হচ্ছে।
জনাব মনির হোসেন খান, আমরা সাক্ষাৎকারের শেষ দিকে চলে এসেছি। সব শেষে আপনার কাছে জানতে চাইব, আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদেশগুলো গণতন্ত্রের কথা বলে, কিন্তু তারা ইরানে আজকে জনগণের অংশগ্রহণে যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছে তা মেনে নিতে পারছে না। অথচ রেজা শাহের রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার সঙ্গে পশ্চিমা দেশগুলো ছিল অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। তো এটা কি পশ্চিমাদের দ্বিমুখী চরিত্র নয়?
জি, ঠিক এটাই হচ্ছে পশ্চিমাদের দ্বিমুখী চরিত্র ও নীতি। পশ্চিমা দেশগুলো, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স, মুখে মুখে গণতন্ত্রের বুলি আওড়ায়, অথচ এ 3 সাম্রাজ্যবাদী দেশ বিভিন্ন দেশে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে সে দেশগুলোর বহু গণতান্ত্রিক সরকারের পতন ঘটিয়েছে। এসব গণতান্ত্রিক সরকার পাশ্চাত্য, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেনের অবৈধ স্বার্থের বিরোধী ছিল বিধায় এসব সরকার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের রোষানলে পড়েছিল। আর মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বে গণতন্ত্রের হত্যাকারী বললেও উত্তুক্তি হবে না। ইরানের ক্ষেত্রে ব্রিটেনের হাত থেকে ইরানের তেল সম্পদ জাতীয়করণ করলে গণনির্বাচিত ডক্টর মুসাদ্দেক সরকারের পতন ঘটায় ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র 1951 সালে ইরানের সামরিক অভ্যুত্থান ঘটিয়ে। আর ইসলামী বিপ্লব বিজয়ের পরে ইরানের জনগণের অংশগ্রহণে প্রতিষ্ঠিত ইসলামী প্রজাতন্ত্র ও শাসন ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর অবৈধ সাম্রাজ্যবাদী স্বার্থের হুমকি ও বিরোধী হওয়ার কারণেই এই ইসলামী শাসন ব্যবস্থাকে মেনে নিতে পারছে না মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব। আর যেহেতু শাহ সরকার চরম জালেম, অত্যাচারী ও একনায়কতন্ত্র হওয়া সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র পাশ্চাত্যের বৈধ অবৈধ সকল স্বার্থ সংরক্ষণ করত, সেহেতু এ প্রশাসনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তাই নিঃসন্দেহে পাশ্চাত্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বৈরী গণতান্ত্রিক সরকারের চেয়ে তাদের বৈধ অবৈধ যে কোনো স্বার্থ সংরক্ষণকারী অত্যাচারী অগণতান্ত্রিক সরকার, এমনকি চরম নিরঙ্কুশ রাজতন্ত্র অর্থাৎ অ্যাবসোলিউট মনার্কিও শ্রেয় ও অনেক ভালো। আর এ কারণে তথাকথিত গণতান্ত্রিক পাশ্চাত্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অগণতান্ত্রিক ও মধ্যযুগীয় ধাঁচের রাজতান্ত্রিক সৌদি আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার ও ওমানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
জনাব মনির হোসেন খান, ইরানে পালিত হয়ে যাওয়া ইসলামী বিপ্লবের 42তম বিজয়বার্ষিকী নিয়ে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আপনাদেরকে এবং সুদীপ শ্রোতা মন্ডলীকেও আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি।
এবারে একটি সংক্ষিপ্ত সংবাদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ১৬ শীর্ষক সামরিক মহড়ার লক্ষ্য পুরোপুরি অর্জিত হয়েছে বলে জানিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল পাকপুর। তিনি জানিয়েছেন আইআরজিসির পদাতিক বাহিনী এই প্রথম ব্যাপক ভিত্তিক রাত্রিকালীন মহড়া সম্পন্ন করেছে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। ইরানের ইস্পাহান পরমাণু স্থাপনায় ধাতব ইউরেনিয়াম উৎপাদনের কাজ শুরু নিশ্চিত করলেন আইএইএর মহাসচিব। পরমাণু সমঝোতার ব্যাপারে আমেরিকাকে সদিচ্ছার প্রমাণ দিতে হবে, স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন পররাষ্ট্রমন্ত্রী জারিফ। আল জাজিরার প্রতিবেদনে সরকারের মাথা খারাপ হয়েছে বলে দাবি গয়েশ্বরের। কাদের বললেন নেপথ্যে জড়িতদের খোঁজা হচ্ছে। এবং ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল ত্যাগ করলেন এমপি দীনেশ ত্রিবেদী, রাজ্যসভার সদস্য পদ থেকেও ইস্তফা। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশ আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নম্বর 4002, ঢাকা 1000, বাংলাদেশ। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।